জয়পতাক স্বামী শিল গুরুদেবের পাদ পদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তার অহেতুকি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং আমার পরমারাধ্য পরম গুরু পাদ পদ্ম আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের শ্রী পাদ পদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তার অহিতকে কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং উপস্থিত সমস্ত সজ্জন ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, ভাই ও বোন, আপনাদের সকলের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের অহিতকে আশীর্বাদ প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। এখানে ধূমপান না করার জন্য অনুরোধ করব। ধূমপান আপনারা জানেন স্বাস্থ্য পক্ষে ক্ষতিকর, এখানে প্রচুর ধূমপান করছে, দয়া করে ধূমপান না করে ধূপ খুব সুন্দর ধূপকাঠি ভগবানকে আরতি করুন, তাহলে আপনার মঙ্গল হবে। নিজের ক্ষতি না করে নিজের মঙ্গল অন্যের মঙ্গল ভগবানের ভক্তিতে হয়, তাই জন্য ধূপ দীপ ভগবানের নিবেদনে ভক্তি হয়, সিগারেট বিড়ি ভগবানের নিবেদন হয় না, সেটা ক্ষতি হয় নিজের অন্যের ক্ষতি হয়। হরে কৃষ্ণ। তো আজকে আমরা শ্রীমদ ভাগবত থেকে একটি শ্লোক শ্রবণ করব, চতুর্থ স্কন্ধ পঞ্চবিংশতি অধ্যায়ে দ্বাদশ নম্বর শ্লোক আমরা শ্রবণ করব। তো শ্রীমদ ভাগবত হচ্ছে পরমেশ্বর ভগবানের সম্পর্কিত কথা, ভগবান এবং তার ভক্ত সম্বন্ধীয় কথা। ভগবত গীতা হচ্ছে ভগবানের মুখ নিঃসৃত কথা, তো দুটি ভগবানের কথা। তো ভগবানের কথা হচ্ছে পবিত্র অপ্রাকৃত বস্তু, দিব্য বস্তু। তো সেজন্য আমরা ভগবানের কথা শ্রবণ করি পবিত্র হওয়ার জন্য। সাধু সঙ্গে যখন আমরা ভগবানের কথা শুনি আমার হৃদয় পরিষ্কার হয়, পবিত্র হয়। সেজন্য শাস্ত্রে বলা হয় নিত্যং ভাগবত সেবয়া, দৈনিক ভাগবত শ্রবণ করা উচিত, ভাগবত সেবা করা উচিত। দুই ধরনের ভাগবত আছে, এক হচ্ছে ব্যক্তি ভাগবত, সাধু যে এই গীতা ভাগবতের শিক্ষাকে নিজের জীবনে আচরণ করেন এবং সেটি বিতরণ করেন, পুনরাবৃত্তিকরণ করেন, জল্পনা কল্পনা করে কোনো কিছু বলেন, তিনি সাধু। এবং প্রতিদিন অনুশীলন করা আমাদের কর্তব্য। সেজন্য ব্যক্তি ভাগবত এবং গ্রন্থ ভাগবত, ভগবান কৃষ্ণ তিনি এই ভাগবত শাস্ত্র রূপে তিনি বাংময় মূর্তিতে এই কলিযুগে প্রকট রয়েছেন, ভাগবত অবতার। সমস্ত শাস্ত্রের সার বস্তু, নির্যাস বস্তু। অনেক শাস্ত্র আছে, অষ্টাদশ পুরাণ আছে, মহাভারত রয়েছে, পঞ্চম বেদ, চতুর্বেদ, একশো আট উপনিষদ রয়েছে। তো সমস্ত শাস্ত্রের মন্থন করে এই নির্যাস বস্তু, যেমন দুধকে মন্থন করে কি হয় নবনীত পাওয়া যায়, তো সেরকম এই শ্রীমদ ভাগবত হচ্ছে নবনীত সদৃশ সমস্ত বৈদিক শাস্ত্রের সার বস্তু, নির্যাস বস্তু। তাই ভাগবতে বলা হয়েছে নষ্ট প্রায়শু অভদ্রেশু নিত্যং ভাগবত সেবয়া, ভাগবতে উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠিকী। আমরা যদি দৈনিক ভাগবত শ্রবণ করি তাহলে নিষ্ঠা ভক্তির উদয় হবে, আর যদি ভক্ত সঙ্গে শ্রবণ করি প্রেম ভক্তি লাভ হবে। নিতায় গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। এই জন্য শাস্ত্র বলে যাহ পড়ো ভাগবত বৈষ্ণবের স্থানে, বৈষ্ণবের কাছে গিয়ে পড়ো। তো শিল প্রভুপাদ ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য তিনি সমগ্র বিশ্বে ব্যক্তি ভাগবত রূপে তিনি এই ভাগবতের কথা প্রদান করেছেন, যার ফলে সারা বিশ্বের মানুষ ভগবত ভক্তে পরিণত হয়েছে। তো সেজন্য আমাদের প্রভুপাদ তিনি শুদ্ধ বৈষ্ণব, তিনি ভাষ্য দিয়েছেন, তার তাৎপর্য রয়েছে, খুব সুন্দর ভাবার্থ রয়েছে, তো আমরা শ্রবণ করব। পুনরাবৃত্তিকরণ করে আমরা প্রত্যেকেই পরস্পর পবিত্র হব। এই দেহটা আমাদের ইন্দ্রিয়টা অপবিত্র, সবসময় বহির্মুখ বিষয়ের দিকে ধাবিত। তো অপবিত্র জিনিস কি আমাদেরকে সুখ দেয়, আনন্দ দেয়, শান্তি দেয়? হ্যাঁ কি না? অপবিত্র জিনিস কি আছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরিবল। কোন অপবিত্র জিনিস আমরা স্পর্শ করলে, হরে কৃষ্ণ হরিবল হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরিবল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এখানে কোথাও লুজ আছে, কোথাও লাগে আগে টেস্ট করো। হরে কৃষ্ণ হরিবল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরিবল হরে কৃষ্ণ। কোথায় ফল্ট হচ্ছে, এই যে ভোল্টেজ আসছে না? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গৌর হরিবল, নিতায় গৌরাঙ্গ সয়ুর, নিতায় গৌরাঙ্গ নিতায় গৌরাঙ্গ নিতায় গৌরাঙ্গ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরিনাম সংকীর্তন কি শ্রীমদ্ভাগবতম কি গৌর প্রেমানন্দে। তো আমরা যেটি শুনছিলাম, অপবিত্র জিনিস যদি আমরা স্পর্শ করি, তখন আমরা স্নান করি, তখন ভালো লাগে না। ইকোটা দিবে না? হরে কৃষ্ণ, প্রথমে ঠিক ছিল, হরে কৃষ্ণ। তাই পবিত্র হওয়ার মাধ্যমে আমরা খুব আনন্দ অনুভব করব। সেজন্য শ্রীমদ্ ভাগবত হচ্ছে আনন্দের উৎস স্বরূপ, ভগবানের বাংময় মূর্তির প্রকাশ, শাব্দিক অবতার। যেমন আমরা শুনি ভগবান মৎস্য অবতারে এসেছেন, কজন শুনেছেন ভগবান মৎস্য রূপে এসেছেন বেদকে রক্ষা করার জন্য, মৎস্যাবতারে এসছেন, কচ্ছপ রূপে এসেছেন। কচ্ছপ সবাই জানে, ভগবান কচ্ছপ রূপে এসেছেন। তার মানে সাধারণ কচ্ছপ নয়, সাধারণ মাছ নয়, শুকর দেব রূপে এসেছেন, বরাহ দেব। পৃথিবীকে উত্তোলন করতে এসেছেন দুইবার, দুটি কল্পে ভগবান শুকর রূপে এসেছেন, বরাহদেব রূপে তিনি পৃথিবীকে নিম্নগামী হয়ে গেছে তাকে উত্তোলন করেছেন। সাধারণ শুকর নয়, যে শুকর বিষ্ঠা খাচ্ছে সেরকম সাধারণ শুকর নয়। ঠিক সেইরকম শ্রীমদ ভাগবত রূপে ভগবান এসেছেন। এই ভাগবত সাধারণ শব্দ নয়। আমরা স্কুল কলেজে যে বই পড়ি, যে শব্দ, এখানে ওইরকম শব্দ লেখা দেখা যাচ্ছে, অক্ষর রয়েছে, কিন্তু এই যে অক্ষর, এই যে শব্দ, এটা সাধারণ নয়। এই অক্ষর শ্রবণ করে যখন আমরা আচরণ করব, গ্রহণ করব, আমাদের হৃদয়টা পবিত্র হয়ে যাবে। তো সেজন্য শ্রীমদ ভাগবত নিত্য শ্রবণ করার কথা বলা হয়েছে, নিত্যং ভাগবত সেবয়া। নিত্য ভাগবত সেবা বৈদিক শাস্ত্রে এটি ভাগবত নিজে বলছেন যে শূন্যত্বা শ্রদ্ধয়া নিত্যম, শ্রদ্ধা সহিত নিত্য শোনা উচিত। এবং কেবল শুনলে হবে না, গৃণন্তস্থ সচেষ্টিতম, শ্রবণ করে সেটা গ্রহণ করা উচিত। তাহলে কি হবে না, নকালে ন, বহু সময় লাগবে না, না অতি দীর্ঘে ন, অতি দীর্ঘ সময় লাগবে না। ভগবান বিশ্বতে হৃদয়, ভগবান যে আমাদের হৃদয়ে রয়েছেন সেটা আমরা উপলব্ধি করতে পারবো। ভগবান অনেক দূরে নেই, উনি অনেক দূরে আছেন, আবার অতি নিকটেই আছেন, আমাদের কাছেই আছেন, আমার হৃদয়েই রয়েছেন। প্রত্যেক জীবের হৃদয়েই ভগবান রয়েছেন, পরমাত্মা রূপে, সাক্ষী রূপে, আর উপদেষ্টা রূপে রয়েছেন, কিন্তু আমরা বুঝতে পারি না। তো সেই ভগবানকে প্রকট করাতে হবে সাধু সঙ্গে তার কথা শ্রবণ করে পবিত্র হওয়ার মাধ্যমে। তা আমাদের হৃদয়টা অপবিত্র রয়েছে, তো সেই অপবিত্র হৃদয়কে পবিত্র করতে হবে যেখানে ভগবান বাস করবেন। তো আমরা একটি শ্লোক শুনব যেখানে নারদ মুনি প্রাচীন বহিষ্যৎ রাজা যিনি সকাম কর্মী ছিলেন, কর্মকাণ্ডে বিষয়ী ছিলেন, কি করে বেশি করে ইন্দ্রিয় সুখ করা যাবে সেই জন্য উনি কর্মকাণ্ডীয় বস্তুতে খুব আসক্ত ছিলেন। যজ্ঞ করতেন, গোমেধ যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ ইত্যাদি পশু বলি, বৈদিক শাস্ত্রে রয়েছে পশু বলির কথা। কিন্তু এখন যে বলি বা কসাইখানা, এগুলি যজ্ঞ নয়, এগুলি শাস্ত্রে বলা হয়, মনুসংহিতায় বলা হয়েছে যে কসাইখানা দ্বারা যে পশু বধ করা হচ্ছে এটা পাপ কর্ম হচ্ছে, এটা সকাম কর্ম নয়, এটা পাপ কর্ম। তো এর দ্বারা কি হয় না, যে অনুমোদন করে ছয়জন অপরাধী হয়, যে কাটে, যে অনুমোদন করে, যে খায়, যে টাকা দেয়, যে রন্ধন করে, এ সবাই ছয় ধরনের ব্যক্তি, পশু হত্যাকারী কসাইখানা যে রয়েছে, তারা সকলেই একই শাস্তি লাভ করে পাপ কর্ম। আর পুণ্যকর্ম সকাম কর্ম, যজ্ঞ করে পশু বলি দিচ্ছে, বৈদিক শাস্ত্রে রয়েছে যজ্ঞ। কেন না, যজ্ঞের মাধ্যমে বৃদ্ধ গাভীকে তারা নবজীবন দান করত, আর এই পশু বলির মাধ্যমে সরাসরি মনুষ্য জীবনে স্থানান্তরিত করা হতো। একটা পুণ্যকর্মের দ্বারা স্বর্গসুখ করা যায়, কিন্তু এই পুণ্য এবং পাপ দুটি এই জগতে আমাদের বারবার জন্ম মৃত্যু চক্রে ঘুরায়। এই জন্য নারদ মুনির মতো শুদ্ধ বৈষ্ণবেরা তারা দেখেন যে এই প্রাচীন বহিষ্যৎ রাজা, ইনি ধ্রুব মহারাজের বংশধর, বংশ পরম্পরায় এসছেন, তো উনি এই পুণ্যকর্মতে আসক্ত হয়ে স্বর্গসুখ আরো ইন্দ্রিয় সুখের প্রতি আসক্ত হয়ে পড়ছেন। তো নারদ মুনি চাননি যে ধ্রুব মহারাজ শুদ্ধ ভক্ত, তার বংশের এই ব্যক্তি এ কেন এই পুণ্য কর্ম করে স্বর্গ সুখ লাভ করে আবার ক্ষীণে পুণ্যে মর্তে লোকং বিশন্তি। হয়তো ইন্দ্রিয় সুখ আছে কিন্তু তাতে কোনো লাভ নেই, বারম্বার জন্ম মৃত্যু চক্র, পুণ্যকর্ম করুন পাপ কর্ম করুন, এ দুটিতেই আমাদের এই চক্রে ঘুরতে হবে। সেজন্য স্বর্গ সুখ এমনকি সত্যলোক ব্রহ্মা যেখানে থাকেন সেখানে পর্যন্ত গেলেও ভগবদ গীতায় কৃষ্ণ বলেন, আ ব্রহ্মা ভুবন লোকা পুনরাবর্তিন অর্জুন মামুপেত্য পুনর্জন্ম মামুপেত্য কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। হে কুন্তিপুত্র অর্জুন, ব্রহ্মলোক সত্যলোক পর্যন্ত যদি কেউ যায় সেখান থেকে তাকে ফিরে আসতে হবে এই জগতে, বারম্বার চক্রে ঘুরতে হবে। কিন্তু আমার ধাম নিত্য ধাম সেখানে যদি কেউ ফিরে যায় পুনর্জন্ম ন বিদ্যতে, তার আর বারম্বার জন্ম মৃত্যু চক্র হবে না। এই জন্য আমরা ভগবানের কথা শ্রবণ কীর্তন করি, ভগবানের আবির্ভাব তার অন্তর্ধানের কথা আমরা শুনি। ভগবদ গীতায় কৃষ্ণ চতুর্থ অধ্যায়ে বললেন, জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যতীত তত্ত্বত পুনর্জন্ম ন বিদ্যতে। যদি কেউ যথাযথভাবে ভগবানের আবির্ভাব তার অন্তর্ধানের কথা উপলব্ধি করতে পারে পুনর্জন্ম ন বিদ্যতে। জন্ম কর্ম চমে দিব্যম, কেন ভগবানের আবির্ভাব আর তার অন্তর্ধান হচ্ছে দিব্য। দিব্য মানে এই জড় গুণের ঊর্ধ্বে, এই জড় জগতের যে তিনটি গুণ আছে তার ঊর্ধ্বে হচ্ছে দিব্য গুণ। তাই জন্য ভগবান হচ্ছেন দিব্য চিন্ময় অপ্রাকৃত বস্তু, তাই আত্মা সেই পরমেশ্বর ভগবানের অংশ। ভগবদ গীতায় কৃষ্ণ বললেন পঞ্চদশ অধ্যায়ে সপ্তম নম্বর শ্লোকে, মমৈবাংশ জীব লোকে জীবভূত সনাতন, জীব আমার নিত্য সনাতন অংশ বিভিন্ন অংশ। তাই জীবের কর্তব্য হচ্ছে কি না, সেই পরমেশ্বর ভগবান অংশী পুরুষ তার সাথে সম্বন্ধিত থাকা, যুক্ত থাকা, তার কাছে ফিরে যাওয়া। এই জন্য নারদ মুনি তিনি প্রাচীন বরিহস্ৎ রাজাকে উপদেশ দিতে চাইলেন, কেন ভক্ত সঙ্গ বিনা ভক্ত উপদেশ বিনা কেউ পাপ কর্ম থেকে পুণ্যকর্ম থেকে মুক্ত হতে পারে না। এই পাপ পুণ্যের ঊর্ধ্বে হচ্ছে ভগবত ভক্তি। তাই বৈষ্ণবেরা কৃপালু খুব দয়ালু পর দুঃখ কাতর, তাদের নিজের কোনো কাজ নেই তাই তারা সর্বত্র বিচরণ করেন। ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য ঠিক নারদ মুনি যেমন সর্বত্র বিচরণ করেছেন, আমরা দেখি ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদন স্বামী প্রভুপাদ সমগ্র বিশ্বে তিনি পরিভ্রমণ করলেন। কেন না, আমাদের মতো বদ্ধজীবকে পাপ কর্ম এবং পুণ্যকর্মের ফল থেকে মুক্ত করিয়ে কিভাবে মুক্ত হবে না, শুদ্ধ ভক্তির মাধ্যমে। শুদ্ধ ভক্তি কৃষ্ণ ভক্তি ছাড়া কেউ এই পাপ কর্ম পুণ্যকর্ম থেকে মুক্ত হতে পারে না। তো সেজন্য ভক্তরা দয়ালু, তারা বুঝিয়ে দেন। আমরা সর্বদা বিভিন্ন যে সকাম কর্মের প্রতি আসক্ত, কর্ম করে ফলের প্রতি আসক্ত হয়, ভোগ করতে চাই বেশি করে, কিন্তু সেটাও দুঃখ। আপনারা দেখবেন ইন্দ্রপদ, ব্রহ্মার পদ, চন্দ্রপদ, এই যে দেবদেবীর যে পদ সেখানেও দুঃখ আছে। স্বর্গলোকে অসুরেরা উৎপীড়ন করে, দেবতারা বিতাড়িত হয়ে লুকিয়ে যায়, তারাও কষ্ট পায়। তো মানে এই ব্রহ্মাণ্ডে সত্যলোক পর্যন্তই উৎপীড়ন রয়েছে, এটা পিপীলিকা থেকে শুরু করে ব্রহ্মা পর্যন্ত, উচ্চতর লোকে ব্রহ্মা আছেন, সর্বত্রই দুঃখের কারণ, ভয়ের কারণ। আমরা ভাবি না ও আমি দেবলোকে যাব সেখানে ভয় নেই, দেখুন সমস্ত দেবতারাও কিভাবে ভয়ে ভীত হয়ে, যেমন রাবণ, রাবণ কি করেছিল, সব দেবতাদেরকে করায়ত্ত করেছে, বেঁধে রেখেছিল, শনি দেবতাকে পর্যন্ত তার পাপুচ করে রেখেছিল। আমরা সবাই জানি রাবণ অসুর, শিবের ভক্ত। সাধারণত দেবতারা অসুরদের ভক্ত হয়, অসুররাই দেবতাদের ভক্ত করে, মানে পূজা করে, অসুররা দেবভক্ত হয়। কেন না, ইন্দ্রিয় সুখ পাওয়ার জন্য। দেবতারা কিছু এই জড় জগৎ থেকে আর একটু কিছু দিতে পারে, উচ্চ জিনিস ভগবান থেকে নিয়ে দেয়, কিন্তু সেগুলি অনিত্য, আমরা জানি না। দেখবেন এই রাবণ, হিরণ্যক্ষ, হিরণ্যকশিপু এরা কাদের ভক্ত ছিল? সব দেবদেবীরই ভক্ত ছিল। দেবতাদের থেকে বল নিয়ে দেবতাদেরকেই আবার কষ্ট দিত। তার মানে দেবতারাই তাদের শিষ্যদের দ্বারা কষ্ট পেত। তো সেজন্য দেবভক্তিও আমাদের ঠিক নেই, কিন্তু দেবতা ভক্তি আমরা করতে পারি কৃষ্ণ প্রেম ভক্তি পাওয়ার জন্য। দেবতাকে আমরা প্রার্থনা করতে পারি কৃষ্ণ ভক্তি পাওয়ার জন্য, কিন্তু সময় নষ্ট না করে আমরা সরাসরি এই কলিযুগে ভাগবত ভক্তি অর্জন করা উচিত। তো সেই ভগবত ভক্তি অর্জনের সুযোগ হচ্ছে সহজ, অত্যন্ত সহজ, সাধু সঙ্গে এই গীতা ভাগবত শ্রবণ আর হরিনাম করা আর প্রসাদ খাওয়া, প্রসাদ সেবা, এখানে সেই সুযোগ করা হয়েছে। এখানে হরিনাম কীর্তন হচ্ছে, এখানে ভাগবত কথা হচ্ছে, এখানে প্রসাদ সেবার আয়োজন রয়েছে। তো অত সহজ, কিন্তু আমরা পুণ্যকর্ম করতে গিয়ে, কোনো দেবদেবী পূজা করতে গিয়ে সেখানে মন্ত্র যদি ভুল হয় তার বিপরীত ক্রিয়া হয়। সেজন্য নারদ মুনি খুব চিন্তিত হয়ে পড়লেন প্রাচীন বহিষ্যৎ রাজার প্রতি, যে প্রাচীন বহিষ্যৎ রাজা এই পুণ্যকর্ম করছে, যজ্ঞ করছে, যজ্ঞ মন্ত্রতে কখনো ভুল হতে পারে। তো ভুল হলে কি হবে, সেই যে পশুদের যে বলি দিচ্ছে সেসব পশুরা আবার এর মৃত্যুর জন্য অপেক্ষা করে থাকে, তাদের শিং দিয়ে তাদেরকে বধ করার চেষ্টা করে যদি মন্ত্রে ভুল হয়ে যায়। যদিও বলি পন্থা রয়েছে, সেখানে মনুষ্য শরীর সরাসরি পাবে, কিন্তু সেই বলি পন্থায় শাস্ত্র পুণ্যকর্মে মন্ত্র যদি ভুল হয় তাহলে সেই পশু মনুষ্য জীবনে যাবে না, তাকে অসময়ে মৃত্যুবরণ করানো হলো যজ্ঞতে, সেখানে মন্ত্র উচ্চারণ ভুল হওয়ার জন্য তাই সেই শাস্তি পেতে হবে, তাই মন্ত্র ভুল হয়। তাই নারদ মুনি এসে প্রাচীন বহিষ্যৎ রাজাকে দেখালেন যে দেখো কিছু কিছু মন্ত্র শুদ্ধ হয়েছে, আবার কিছু কিছু সিদ্ধ হয়নি, দেখো তুমি উপরে আকাশ দিকে লক্ষ্য করো। তখন দেখালেন নারদ মুনি শুদ্ধ বৈষ্ণব, তিনি এরকম অলৌকিক দেখাতে পারেন, তার যে মন্ত্রের ভুল প্রক্রিয়া তিনি দেখেন, দেখো তুমি অত পশু বধ করেছ বলি দিয়ে পুণ্যকর্ম পাওয়ার জন্য, দেখো তারা সব শিং নিয়ে কিভাবে অপেক্ষা করছে তোমার মৃত্যুর জন্য, তোমাকে তারা মারবে, তো এটা ঠিক নেই। তো সেজন্য ভগবত ভক্তিতে মন্ত্র উচ্চারণে ভুল হলে কোনো অসুবিধা নেই। অনেক সময় আমরা ভয় পাই, ও আমি পূজা করছি, আরতি করছি, ভোগ লাগাচ্ছি, মন্ত্র আমার ভুল হলে কিছু অসুবিধা আছে, এই জন্য অনেক লোক আসে না ভগবত ভক্তি করতে। কিন্তু কর্মকাণ্ডীয় আর ভগবত ভক্তির মধ্যে এই পার্থক্য, ভগবত ভক্তিতে একটু ভুল হলেও সেখানে কোনো অসুবিধা নেই, যেহেতু ভগবানের সাথে জীবের সম্বন্ধ নিত্য, ভগবান আমাদের পিতার মতো, পুত্র যেমন বাবা বলতে পারে না ছোটবেলায় বাবা বলে, আছে বড় হয়ে গেও বা বলে, মাকে মা মা বলতে পারে না, যদি তার অস্পষ্ট উচ্চারণ হয় মা বাবা সেই পুত্রকে আদর করে, ভালোবাসে, আমার ছেলে ডাকছে, হ্যাঁ কি না, ভালোবাসে। ঠিক তেমনি ভগবান হচ্ছে আমাদের পিতার মতো, আমরা যদি কিছু ভুল করি তবু তিনি আমাদের ক্ষমা করে, ভক্তিটা এরকমই তার সঙ্গে আমাদেরকে দান করেন। তো সেজন্য এই গীতা ভাগবত অধ্যয়ন করতে ভুল হবে মনে করে অজুহাত দিয়ে বন্ধ করবেন না, নিত্যং ভাগবত সেবা, এই জন্য প্রত্যেক দিন ভাগবত সেবা করবেন, তুলসীর সাথে বসে ভাগবত পাঠ করবেন। তো এই জন্য নারদ মুনি তিনি এই প্রাচীন বহিষ্যৎ রাজা যেহেতু বিষয়ী, সে আসক্ত বিষয়ের প্রতি, তাই যজ্ঞ কর্ম করছে, তাই তিনি ভাবলেন যে একে আমি যদি কিছু বলি প্রথমেও গ্রহণ করবে না, এই জন্য উনি একটা রূপক কাহিনী বর্ণনা করলেন, পুরঞ্জনের কাহিনী, হ্যাঁ রাজা পুরঞ্জনের কাহিনী। আসলে সেই রাজা পুরঞ্জন নিজেই প্রাচীন বহিষ্যৎ, মানে রূপক কাহিনী তিনি বলছেন, যাতে সে, কেন আমরা জাগতিক জিনিস শুনতে খুব ভালোবাসি, সেজন্য নারদ মুনি খুব কৌশল করে পুরঞ্জন, পুর শব্দের অর্থ হচ্ছে দেহ, হ্যাঁ জন মানে আত্মাকে বোঝানো হয়েছে, পুরজন তার মানে এই দেহেতে আত্মা আমি, আসলে আমরা প্রত্যেকেই পুরঞ্জন, প্রত্যেক ব্যক্তি যে সে এই দেহকে ভোগ করতে চায় তাকে পুরঞ্জন বলা হয়। তাই তিনি প্রাচীন বহিষ্যতের কথা না বলে একটা রূপক কাহিনী শুরু করে দিলেন যে এ কেমন ছিল, সর্বদা বিষয়ী ভুগী হ্যাঁ ছিল। তাই আমরা একটা শ্লোক এখানে শুনব, সবাই হাত জোড় করুন, বলুন ওং নমঃ ভগবতে বাসুদেবায়, ওং নমঃ ভগবতে বাসুদেবায়, ওং নমঃ ভগবতে বাসুদেবায়, নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমম্। দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে মুখং করোতি বাচালম পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে শ্রীগুরুন দীনতারিণম পরমানন্দ মাধবম শ্রীচৈতন্যঈশ্বরম। হালকা তো এখানে আমরা পঞ্চবিংশতি অধ্যায় চতুর্থ স্কন্ধে রাজা পুরঞ্জনের কাহিনী বিষয়বস্তুর দ্বাদশ নম্বর শ্লোক, সবাই বলুন, ন সাধু মে নেতা সর্বাভূতলে যাবতি পুরহ কামান কাময়মান অসৌ তস্য তস্য উপপতয়ে। ন সাধু মে নেতা সর্বাভূতলে যাবতি পুরহ কামান কামায়মান অসৌ তস্য তস্য উপপতয়ে। অনুবাদ ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদের দ্বারা প্রদত্ত অনুবাদ এবং তাৎপর্য সবাই বলবেন, অনুবাদ আগে আমরা শুনব। সবাই বলুন, রাজা পুরঞ্জনের ইন্দ্রিয় সুখ ভোগের অন্তহীন বাসনা ছিল। তারপর বলুন, আমাদের ইন্দ্রিয় সুখ ভোগের জন্য অন্তহীন বাসনা আছে, হ্যাঁ কি না? তার মানে আমরা সবাই এক একজন পুরঞ্জন। পুর মানে দেহ, দেহের মধ্যে যে বাস করছে সে কে? আত্মা। কিন্তু আমরা আমাদের দেহের সাথে আরেকজন মিত্র আছে, সেই বন্ধুকে জানি না। সেই বন্ধুকে পরমাত্মা, তাকে আমরা জানি না। যে বন্ধুর অন্বেষণ করার ফলে আমরা সুখী হতে পারবো, তো সেটা আমরা জানি না। তো এই কাহিনীর মধ্যে আপনারা পড়বেন এই চতুর্থ স্কন্ধ ২৫ অধ্যায় থেকে এই পুরঞ্জনের কাহিনী কয়েকটা অধ্যায় রয়েছে, কিভাবে আবার শেষে ইন্দ্রিয় সুখে আসক্ত হয়ে স্ত্রীর প্রতি আসক্ত হওয়ার ফলে পরে আবার স্ত্রী দেহ প্রাপ্ত হতে হয়। আমরা এখানে যে বসে আছি, কেউ মহিলা কেউ পুরুষ, কি কারণ? আমরা যে বিষয়ের প্রতি আসক্ত হব, মৃত্যু সময় সে চিন্তা করলে তার পরবর্তী দেহ সেটি হবে। তো এই কাহিনীর মাধ্যমে আমরা শুনবেন, তাহলে বুঝতে পারবেন যে বাস্তবে আমি কি করছি। এই জন্য ভাগবত ভক্ত সঙ্গে শুনলে পরে উপলব্ধি হয়, এরা পড়ে গেলে ভালো, নিত্য তুলসীর সামনে পড়া ভালো, কিন্তু যদি ভক্ত সঙ্গে আমরা আলোচনা করব তখন আমাদের জ্ঞান লাভ হবে বিশেষভাবে, তখন আচরণ করতে ইচ্ছা করবে, না আমি ভুল করছি, তখন নিজে বুঝতে পারবেন, নিজের কথাটা নিজে বুঝতে পারবেন। তো ভাগবতটা এরকম জিনিস, আমাদের সমস্ত কথা এখানে রয়েছে, আমি কি করছি যখন শুনবো আমার কথাটাই ধরিয়ে দেওয়া হয়েছে, আমি হয়তো করছি বুঝতে পারছি না, কিন্তু যখন ভক্ত সঙ্গে আমি শুনব, আরে আমি তো এরকম করছি। তাই নারদ মুনি দয়ালু, তাই প্রাচীন ভবিষ্যৎ রাজার এই ভাব তিনি বুঝতে পেরে তাই এরকম রূপক কাহিনীর মাধ্যমে তাকেই শিক্ষা দিচ্ছেন তার কথা দিয়ে। তো এখানে অনুবাদে বললেন সবাই কি না, রাজা পুরঞ্জনের ইন্দ্রিয় সুখ ভোগের অন্তহীন বাসনা ছিল। তাহলে আমাদের এরকম অন্তহীন বাসনা আছে, আমরা এখানে বুঝতে পারছি, হ্যাঁ কি না? আমাদের বাসনার কোন মানে সমাপ্তি আছে? বাসনা মানে আশা আকাঙ্ক্ষা, আজ একটা বাচ্চা হলো না কালকে আর একটা দরকার, আজ একটা বাড়ি হলো কালকে আর একটা বাড়ি দরকার, আজ এক লক্ষ টাকা হলো না আমার দশ লক্ষ টাকা দরকার, এরকম করে আমরা বাসনা কোনোদিন কমে না, বাসনা কি হচ্ছে বাড়ছে। আশা হি পরম দুঃখ, শাস্ত্র বলে আশা কি परमं दुख नैराश्यम परमं सुखम क्यों जाने ना आशाटा परम दुख আমরা যত আশা করছি পরপর সেই জিনিসটা থেকেই দুঃখ পাচ্ছি সেজন্য ভক্তিবিনোদ ঠাকুর বলেন যে আশা হি পরমং দুঃখ নৈরাশ্যম পরমং সুখ আশার মুখে ছাইরে নিরাশ তো সুখরে আশার মুখে ছাই দিতে হবে আর নিরাশ হচ্ছে সুখ আশা করা দরকার নেই যেমন আপনারা কি দুঃখকে আশা করেন কয়জন দুঃখকে আশা করে কিন্তু জীবনে দুঃখ আসে কেন আশা করেন না দুঃখ আসে কেন এটা শাস্ত্রে বলে কালেন কর্মণা সেজন্য আমাদের আশা করি না দুঃখ আসে সেরকম সুখটাও আশা করতে হবে না আসবে পূর্বের কর্ম এবং কাল অনুসারে বুঝতে পারছেন তো সেজন্য এখানে বলা আছে এই পুরঞ্জনের অন্তহীন বাসনা ছিল ইন্দ্রিয় সুখের প্রতি তাই আমরা নিজে নিজে বুঝে নিতে পারি তা আমার ওইরকম বাসনা অন্তহীন তারপরে বলুন তার ফলে তিনি সারা পৃথিবী ভ্রমণ করে এমন একটি স্থানের অন্বেষণ করেছিলেন যেখানে তার সমস্ত বাসনা পূর্ণ হতে পারে কিন্তু তিনি তেমন কোন স্থান খুঁজে পাননি আমরা পাব তিনি পাননি তার বাসনা পূর্ণ হবে পরিপূর্ণ হয়ে যাবে ইন্দ্রিয় সুখের সেরকম পৃথিবী ভ্রমণ করেও সেই স্থান পাননি তা আমরা এরকম পরপর আশা করি পৃথিবী ভ্রমণ করেও আমরা পাব না এখনই আপনারা নিজেরাই দেখুন কোন একটা বাসনা করছেন ওখানে গেলেই মনে হয় পাবো ওখানে গেলে মনে হয় পাবো ওখানে গেলে মনে হয় পাবো কিন্তু আমরা পাই না ছোট থেকে একটা বাচ্চা যখন জন্ম হয় সে যখন কান্না করে মা কি দেয় এটা ছোট্ট ফুল টাঙ্গিয়ে দেয় মাথার উপরে বাচ্চা তখন খেলা করে মনে করে এটাই আমার আনন্দের উৎস তো সেই বাসনাটা ভালো লাগে না কয়েকদিন পরে সেই ফুলটাকে ছিঁড়ে ফেলে ফেলে কি না মনে করছে আরেকটা চাই তো কান্না করে মানে কি ওটা পূর্ণ হচ্ছে না তা আমরা দুঃখ কষ্ট পাচ্ছি মানে এটা পূর্ণ হচ্ছে না আর একটু চাই তো বাচ্চাটা ফুলটাকে ছিঁড়ে ফেলে দেয় দিলে একটু বড় হয়ে গেলে তার মানে তার বাসনা পূর্ণ হচ্ছে না কয়েকদিন পরে তাকে মা একটা টিপা গাড়ি দেয় না হ্যাঁ আমাদের দিয়েছিল হ্যাঁ ছোট্ট একটা গাড়ি ঘুরিয়ে টিপে দিলে চলবে আর বাচ্চা তার সামনে খিলখিল করে হাসবে আর তার পিছনে দৌড়াবে তারপরে একটু বড় হয়ে গেলে সেই বাসনাটা কি পূর্ণ হয় সেটাকে ভেঙে ছুঁড়ে ফেলে দেয় কান্না করতে থাকে তখন বলে আর একটু বড় লাগবে সাইকেল কয়েকদিন পরে সাইকেল ভালো লাগে না মোটর সাইকেল কয়েকদিন পরে মোটরসাইকেল ভালো লাগবে না কি লাগে চার চাকা সাইকেল আর চার চাকা সাইকেলে যেতে যেতে ভালো পাশে কেউ নেই সঙ্গিনী লাগবে তো এরকমই আশা হি পরম দুঃখ বারবার আর সঙ্গিনী একদিন ঝাঁটা মারছে গালি দিচ্ছে হ্যাঁ তো এরকম সেখানে গিয়ে জেলে বসে থাকতে হচ্ছে স্বামীর নামে গিয়ে কেস করে দিল হ্যাঁ তো এরকম আমাদের জীবনে হয় কি না তো সেটা এই জড় জগতে এই পুরঞ্জন রাজার কথা শুনবেন সব আপনার জীবনে ঘটে যাবে বুঝতে পারছো তো এখানে কি হলো না আমরা এরকমই কোনো আশা করতেই থাকলেও আমাদের জীবনে কোনোদিন সেটি পূর্ণ হবে না তাই প্রভুপাদ সুন্দর তাৎপর্য দিয়েছেন আপনারা বুঝার চেষ্টা করবেন আমরা সেটাকে শুনব প্রভুপাদ এই শ্লোকের মধ্যে তাৎপর্যের সূচনাতেই কবি মহান বৈষ্ণব কবি বিদ্যাপতি তার একটা গান তিনি ধরে তুলেছেন সেই গানটা খুব তাৎপর্যপূর্ণ সবাই বলুন তাতল সৈকতে বারি বিন্দু সম সুতমিত রমণী সমাজে তার মানে কি বুঝা হলো প্রভুপাদ এই শ্লোক অনুসারে এত সুন্দর একটি গান বিদ্যাপতির গান মানে যারা সাঁতারে বৈষ্ণব ভক্ত তারা প্রকৃত জ্ঞানী প্রকৃত বুদ্ধিমান তারা তাদের উপলব্ধি জ্ঞান রয়েছে তাই আমাদেরকে তারা বুঝাচ্ছেন এই শ্লোক অনুসারে প্রভুপাশাটিকে ধরে তুলেছেন তাতল সৈকত তাতল সৈকত মানে কি তাতল মানে কি উত্তপ্ত তাতলা হ্যাঁ উত্তপ্ত সৈকত মানে বালু তো উত্তপ্ত বালু তো এক বিন্দু যদি জল পড়ে, এক ফোঁটা জল পড়ে কি হবে, বুঝা যাবে কিছু? তা তল সৈকতে বারি বিন্দু সম, তাহলে এক বিন্দু জল যদি উত্তপ্ত বালুতে পড়ে তার কোন মূল্য নেই, কিছু বুঝাই যাবে না। হ্যাঁ, তারপরে বলছেন এই উত্তপ্ত বালু সাথে এক বিন্দু জলকে কার সাথে তুলনা করলেন, কার সাথে? সুতমিত রমণী সমাজ, বিদ্যাপতি বৈষ্ণব কবি তিনি বলছেন যে এই যে রমণী সমাজ আমাদের, যে সুত মিত, মিত মানে কি? আত্মীয় স্বজন বন্ধু, সুত মানে পুত্র কন্যা, আর এই সুত মিত আত্মীয় স্বজন স্ত্রী পুত্র আজি যা আছে যে পরিবার আমরা গঠন করেছি, তো এই পরিবার এই সমাজ কার সাথে তুলনা করা হলো? আমরা যে ভাবছি আনন্দ হবে উত্তপ্ত বালুতে এক বিন্দু জল পড়ার মতো, হ্যাঁ কি না? আপনাদের বোঝা হলো? আপনারা যে পরিবার নিয়ে সুতমিত রমণীতে আনন্দ করতে চাইছেন বা এই সমাজে চাইছে, সেখানে উত্তপ্ত বালুতে এক বিন্দু জল পড়ার মতোই ওই আনন্দটা, সুখটা প্রহ্লাদ মহারাজ বললেন চুলকানির মতো। চুলকানি জানে সবাই? হ্যাঁ, ওটা বুঝতে পারছে না, চুলকানি সবাই বুঝতে পারে। চুলকানি চুলকালে কি হবে? আনন্দ হবে, পরিণাম কি হবে? দুঃখ হবে। তো সেই জন্য এটা মানুষ বুঝে না, এই জন্য গীতা ভাগবতে এইসব বলে দেওয়া হয়েছে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের নিয়ে ইন্দ্রিয় সুখ ভোগকে এখানে মরুভূমিতে এক বিন্দু জলের সঙ্গে তুলনা করা হয়েছে। মরুভূমিতে যদি এক বিন্দু জল দেওয়া হয় কিছু মূল্য হবে? কোনো মূল্য নেই। মরুভূমিতে তৃষ্ণা নিবারণের জন্য সমুদ্রের প্রয়োজন, মরুভূমিতে তৃষ্ণা নিবারণ করতে চাইলে সমুদ্র দরকার, অনেক জল দরকার, ওখানে জল নেই। হ্যাঁ, মরুভূমিতে জল নেই, জলের আভাস হয়। আর সেখানে যদি কেউ জল খুঁজে পাবে মনে হচ্ছে জল, কিন্তু এটা প্রকৃত জল নয়, জলের আভাস, কিন্তু জল প্রকৃত জল আছে, তার মানে প্রকৃত আনন্দ আছে। এই যে চুলকিয়ে যে আনন্দটা পাচ্ছি সাময়িক, কিন্তু এই আনন্দ আছে, কিন্তু এটা নিরানন্দ অনিত্য, কিন্তু প্রকৃত আনন্দটা এই জগতে নয়। আমার একটা গল্প মনে পড়ছে, আগে বলেছি আজকেও বলবো, এই পরিপ্রেক্ষিতে আমরা সবাই যে প্রকৃত বাস্তব জিনিসটা অন্য জায়গায় খুঁজ করছি, এখানে নেই সে আনন্দটা। এটা ঠিক মরুভূমিতে তৃষ্ণা মেটানোর জন্য মতোই, উত্তপ্ত বালুতে এক বিন্দু জল দেওয়ার মতোই এই জড় জগৎটা, এখানে প্রকৃত আনন্দ নেই। আপনার স্ত্রী পুত্র কন্যা আদি নিয়ে যে আনন্দ, এখানে সে আনন্দ নেই, কিন্তু আনন্দ আছে বাস্তবে, সেটা এই জগতে নয়। তো একটা রাজা ছিল, ওই রাজা এক কন্যাকে বিবাহ করেছে, রাজকন্যাকে, অন্য একটা দেশের রাজকন্যা, খুব কোটিপতি ঘরের রাজকন্যা। তো তবু রাজা একদিন কি করলেন না, 5 কোটি টাকার একটা রত্নমালা তৈরি করে বিবাহ বাসর দিনে তাকে পরিয়ে দিলেন, আর বললেন এটা 5 কোটি টাকা, এর যত্ন নিও, কেমন? তো রানীকে এটা বললেন, আর তোমাকে আমি ভালোবাসি, এটা তাকে দিলেন। তো একদিন রানী স্নান করে বস্ত্র পরিবর্তনের সময় তার সেই রত্নমালাটা গলা থেকে বের করে জানলাতে রেখে দিয়েছিল। হঠাৎ করে একটা কাক এসেছে, কাক এসে ওই রত্নমালাটা নিয়ে পালিয়ে গেছে। তখন রানী ক্রন্দন করতে শুরু করেছে, তখন রাজা যখন জানতে পারলেন রানী ক্রন্দন করছে, কি ব্যাপার, কেন ক্রন্দন করছো, না আপনি আমাকে রত্নমালাটা রক্ষা করতে বলেছেন, 1 নম্বর আমি রক্ষা করতে পারলাম না, আর আপনি এটা আমাকে বিবাহ বাসরে দিয়েছেন, তো এটা কত আনন্দের একটা, আপনি আমাকে ভালোবাসেন, তো আমি এটাকে রক্ষা করতে পারলাম না। তখন রাজা বললেন এতে কি আছে, এতে ক্রন্দনের কি আছে, আমি 5 কোটি টাকার রত্নমালা দিয়েছিলাম, কাক নিয়ে গেছে অসুবিধা নেই, আমি তোমাকে 10 কোটি টাকার রত্নমালা দিচ্ছি, কান্না বন্ধ করে দাও। তখন রানী বলছেন না, যেহেতু আপনি বিবাহ বাসরের ভালোবাসায় এই রত্নমালাটা আমাকে দিয়েছিলেন, সেই জন্য এটা আমার চাই, আমি 10 কোটি টাকা চাই না, 10 কোটি টাকার মালা চাই না। তখন রাজা ঘোষণা করলেন চারিদিকে তার দেশে, বললেন যারা যে কোনো ব্যক্তি এই রানী রত্নমালা কাক নিয়ে গেছে কোথাও ফেলে দিবে, যদি কেউ পায় সেটা যদি ফেরত দেয় আমি তাকে 10 কোটি টাকা বকশি দেব। তার 5 কোটি টাকা দাম, কিন্তু সে 10 কোটি টাকা পাবে। তা কে না খুঁজবে? সবাই খুঁজতে শুরু করে দিয়েছে। তা খুঁজতে খুঁজতে এরকম সবাই খুঁজছে, একটা যুবক ছেলে সন্ধান পেয়ে গেছে। সেই যুবক ছেলেটা কি করেছে না, দেখছে ঠিক 10টা 11টার দিকে দেখছে পুকুরে ওই রত্নমালাটাকে দেখতে পেয়েছে, ভাসছে। তখন সঙ্গে সঙ্গে ও চারিদিকে দেখছে কেউ আছে কি না, তখন সব অন্বেষণ করলো কেউ নেই। তখন ও জলে নামছে, জলে নামানোর সময় ওই জল পুকুরটা ছিল বালি, চূড়া বালি, যে নামছে ও ঢুকে যাচ্ছে নিচের দিকে, কিন্তু রত্নমালার দিকে হাত দিয়ে দিচ্ছে ঢুকে যাচ্ছে, জলটা একটু নেড়ে যাচ্ছে আর রত্নমালাটা দূরে সরে যাচ্ছে। তখন ও আনতে পারছে না, আবার উপরে উঠে আসছে, আবার নিচে যাচ্ছে, আবার জলটা নড়ে যাচ্ছে, রত্নমালাটা আবার সরে যাচ্ছে, কিছুতেই পাচ্ছে না। তো বারবার যাচ্ছে এরকম সারাটা দিন, 2টা বেজে গেছে, হ্যাঁ 2টা 3টা। তো হঠাৎ করে একজন সাধু ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, সে বাচ্চাটা যুবক ছেলেটা দাঁড়িয়ে আছে আর খুব ক্লান্ত হয়ে গেছে। তো সাধু দেখে বুঝে গেছেন যে এই বাচ্চাটা তুমি কি পাওয়ার জন্য একটা আশা করছো মনে হচ্ছে, তুমি সেটা পাচ্ছ না আর খুব কষ্ট পাচ্ছ। বলে না না না, আমি কিছু খুঁজছি না। না, তুমি কোনো কিছু খোঁজ করছো যেটা তুমি পাচ্ছ না, যার জন্য তুমি ক্লান্ত হয়ে গেছো আর খুব সেটার প্রতি অনুসন্ধান করছো বারবার। বলে না না, আমি কোনো কিছু খোঁজ করছি না, বলতে চাইছে না রত্নমালাটার কথা। তখন সাধুটা বললেন, দেখো আমি সাধু, আমাকে বিশ্বাস করো, তুমি যা খোঁজ করছো আমাকে বলো, আমি তোমার এই পাওয়ার যে খোঁজ করার বস্তুটা আমি নিব না। তখন সে বলল, দেখুন সাধু বাবা, ওই যে পুকুরে দেখুন একটা রত্নমালা পড়েছে, ওটা রানীর রত্নমালা, হারিয়ে কাক নিয়ে গেছিল, আর যার ফলে ওটা রাজা ঘোষণা করেছেন যদি কেউ পাওয়াই দেয় 10 কোটি টাকা দেবেন, তাই আমি ওটা দেখতে পেয়েছি, তাই আমি যখন আনতে যাচ্ছি ওটা সরে যাচ্ছে। তখন সাধু কি বললেন যে তুমি রত্নমালা ঠিকই খোঁজ করছো, কিন্তু ঠিক জায়গায় নয়, রত্নমালা ঠিকই আছে কিন্তু ঠিক স্থানে নয়। বলে কেন? ওই তো পুকুরে। বলছেন না, ঠিক স্থানে নয়, তাহলে কোথায়? এটা তো রত্নমালা। বলছে দেখো ওই যে গাছের ডালে দেখো রত্নমালাটা ঝুলছে, সূর্যের কিরণে আলে এই পুকুরতে সেটা পড়েছে, তার ছায়া আভাস। তখন সে বাচ্চারা, সত্যি তো, তো আমরাও এই জগতে সকল ব্যক্তি আনন্দের অন্বেষণ করছি কিন্তু ভুল স্থানে ভুল জায়গায়। আপনারা সবাই দেখুন, আমরা ভাবছি সুতমিত রমণী সমাজে, এই পৃথিবীতে আমরা আনন্দ অন্বেষণ পাব, কিন্তু না, টাকা পয়সা গাড়ি বাড়ি সুন্দর স্ত্রী সমন্বিত এই সব কিছু যে পেয়ে আমরা ভাবছি আনন্দ হবে, বৈজ্ঞানিক উন্নতির দ্বারা আমরা আনন্দ পাব, অনেকের আছে কিন্তু নেই, এখানে সে আনন্দ নেই। প্রকৃত আনন্দ চিন্ময় জগতে, তার আভাস এখানে, ঠিক মরিচিকার মতো মরুভূমিতে যেমন জলের আভাস, কিন্তু প্রকৃত জল রয়েছে, মরুভূমিতে জল নেই। তো এই জড় জগতে আনন্দ নেই, সে আনন্দের আভাস মাত্র রয়েছে, সুখ শান্তির আভাস মাত্র রয়েছে। যা কিছু আমরা এখানে করছি সেটা অলিক, অনিত্য, ঠিক চুলকানির মতো, এখানে সুখ নেই। তো মানুষকে এটা বুঝতে হবে, সেই জন্য ভাগবত এই জ্ঞান দিচ্ছে, নারদ মুনি সাধু, তাই উনি এরকম সুন্দর সুন্দর উপাখ্যানের মাধ্যমে আমাদেরকে শিখাচ্ছেন, প্রাচীন ভবিষ্যৎ রাজাকে বুঝাচ্ছেন। তার মানে আমরাও এক একজন সেরকম ব্যক্তি যে আমরা সুখের অন্বেষণ করছি, মনে করছি অনেক ব্যবসা, অনেক চাকরি, অনেক কিছু, তার মানে নয়, এগুলি করবেন না, করতে হবে কৃষ্ণের জন্য, করতে হবে কৃষ্ণের সাথে যুক্ত করতে হবে, কেন সব কিছু কৃষ্ণের, কিন্তু আমরা ভাবছি আমার, তা আমাদের নয়। যদি আমরা আমাদের বলি শাস্তি পেতেই হবে, আমরা অন্যের জিনিস আমার বলে নিয়ে আনন্দ করতে চাইলে পিছনে চাবুকের প্রহার খেতে হবে। একটা চাকরানি ছিল, বাংলাদেশে রাজার চাকরানি, ও প্রতিদিন রাজার ঘর পরিষ্কার করে, গদি ডাল্লব গদি সব পরিষ্কার করে ঘরটার। তো একদিন দেখছে গদিটা কেমন সুন্দর, হ্যাঁ খুব আরাম, রাজা তাহলে কত আনন্দ করে এর মধ্যে। সে ভাবছে এই রাজা ঘুমায়, এই রাজা তো আজকে নেই, আমি আজকে মন্ত্রিসভায় গেছে, আজকে আমি একটু দেখি কেমন। সে ভাবছে এটা আমার এখন, তা মানে যখনই রাজার জিনিসটা সে ভাবছে আমার, আমি এখন ঘুমাবো, তখন গিয়ে ঘুমিয়ে পড়েছে আর ঘুমিয়ে গেছে। আর রাজা এসেছে দেখছে দাসী ঘুমিয়ে আছে তার বেড়ে, চাবুক নিয়ে পিটাতে শুরু করেছে। তো আমাদের এই যে বারবার লাথি, জন্মমৃত্যু চক্র, কভু রাজা কভু প্রজা কভু সুখী কভু দুঃখী, এই যে 84 লক্ষ জুনিতে আজকে এখানে দেখুন কীট পতঙ্গ পশু পাখি রাজা প্রজা, কেউ রাজা সে তারপরে প্রজা হয়ে যায়, কত লোক রাজা হয়েছে প্রজা হয়ে গেছে, কত ধনী সাধারণ গরিব হয়ে গেছে, কেউ ধনী গরিব ধনী হয়ে গেছে। তো মহিলা পুরুষ এখানে আমরা তার প্রমাণ, কেন এত রয়েছে এইসব বৈচিত্র্য মনুষ্য জীবনে এই প্রশ্ন করা উচিত, কেন এরকম একজন খেতে পাচ্ছে না রাস্তায় পড়ে, বাবু দিন কিছু খেতে দিন, আর নানা রোগে কষ্ট পাচ্ছে, ক্যান্সার নো অ্যান্সার, কি কারণ? কেউ মানুষ প্রশ্ন করে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি কত ডিগ্রি আমরা পাচ্ছি, কিন্তু কোথায়, কেন এই প্রশ্নটা কে করছে? কেউ করে না। তো সেজন্য সাধু সঙ্গ হলে, এই গীতা ভাগবত শ্রবণ কীর্তন হলে তখন এই উপলব্ধি হয়, তখন হাজার হাজার প্রশ্ন মনের মধ্যে জাগবে। সত্যি তো আমি বার্ধক্য চাইনি, আমি রোগ চাই না, অন্ধ হতে চাই না, অ্যাক্সিডেন্ট চাই না, কিন্তু কেন হল? এই জন্য শাস্ত্রে বলা আছে কর্মণা দৈব নেত্রেণ জন্তুর দেহ উপপতে, জন্তু মানে জীব, আমরা আমাদের পূর্ব পূর্ব কর্ম অনুসারে কাল আসবে সময় আমাদের এরকম ভোগ করতে হবে, কিন্তু ভগবত ভক্তির মাধ্যমে কি হবে? মহাজনরা বলছেন, ব্রহ্মা মহাজন তিনি বলেন কর্মণা নির্দহতি, সমস্ত কর্ম দগ্ধীভূত হয়ে যাবে, কিন্তু চ ভক্তি ভাজাম, ভক্তির দ্বারা। তো সেজন্য ভগবত ভক্তি অতি সহজ, সেজন্য এই সাধু সঙ্গে হরিনাম এই মাত্র চায়, সংসার জিনিতে আর কোনো বস্তু না, সেটাই আমাদেরকে বুঝাতে চেয়েছেন। সেজন্য প্রভুপাদ এই তাৎপর্যের মধ্যে এইগুলি বলেছেন, সেজন্য আমাদেরকে উপলব্ধি করা উচিত। সেজন্য কলিযুগে মহাপ্রভু এলেন, তার ভক্তবৃন্দকে নিয়ে এলেন এবং তিনি এই হরিনাম বিতরণ করলেন এবং ভাগবতের শিক্ষা দিলেন। শ্রীকৃষ্ণ চৈতন্যার প্রভু নিত্যানন্দ, যাহার প্রকাশে সর্বজগত আনন্দ, যার প্রকাশ হলো এই জগতে আনন্দ হলো, কেন ভগবান মানেই আনন্দ, কৃষ্ণ মানেই আনন্দ। তো মানে ভগবানকে বাদ দিয়ে আমরা আনন্দ পেতে পারি না। যেমন এই দেহের অংশ রয়েছে হাত পা, এই হাত পা যদি এই দেহের সাথে যুক্ত থাকবে তাহলে তার আনন্দ হবে। হাত পা যদি ভাবে আমি নিজে নিজে ভোগ করব, এখান থেকে আলাদা হয়ে যাবে আঙ্গুলটা, সুখী হবে? সুখী হবে না। তো সেজন্য সুধীবৃন্দ চেষ্টা করুন, আমরা শুনলাম ভগবত গীতা থেকে জীব আমি এই দেহের মধ্যে আত্মা ভগবানের অংশ, তাই অংশের কর্তব্য ভগবানের সাথে যুক্ত থাকা। এই জন্য এখানে এরকম ব্যবস্থা করা হয়েছে, কলিযুগে ভগবান বিগ্রহ রূপে আছেন, তাই তার সাথে যুক্ত হতে হবে প্রত্যেকের বাড়ি, সেগুলি সব ভগবানের সম্পত্তি, সেগুলি আমরা নিজে নিজে ভোগ করার প্রয়াস করছি তাকে বাদ দিয়ে। রাবণ সীতাকে হরণ করেছিল রামকে বাদ দিয়ে, ভাবছে সীতা আমার সম্পত্তি, সীতা আছে রামচন্দ্রের সম্পত্তি, রাবণের নয়। কিন্তু রাবণ এইভাবে করেছিল বলে তার সর্বনাশ হয়েছে, লঙ্কাপুরি পর্যন্ত পড়ে গেছে। তাই আমরা রাবণের মতো হয়ে বর্তমান সমাজ সারা বিশ্বে আমরা ভাবছি এই সব কিছু আমার, ভগবানের সাথে তার জিনিস যুক্ত করানোটাই এই মনুষ্য জীবনের গুরুত্ব। মনুষ্য জীবনের উদ্দেশ্য কি? না ভগবানের সাথে যুক্ত থাকা, ভক্তি করা। সেজন্য অতি সহজ উপায় এই কলিযুগে ভগবানের নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরে কৃষ্ণ মহামন্ত্র অতি সহজ উপায়ে। এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পত্তি। এটা যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের জীবনে আনন্দ হবে। তো সেজন্য মহাপ্রভু ভক্তবৃন্দ তার পার্শ্বদেরা এসে এই নাম সংকীর্তন প্রচার করলেন, মহাপ্রভু নিজে করলেন। তিনি নিজে বললেন যে হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। এই কলিযুগে কর্ম জ্ঞান যোগ এর মাধ্যমে আমরা কখনো সুখী হতে পারবো না। সেজন্য আমাদের কোন কর্ম করতে হবে? না ভগবানের উদ্দেশ্যে কর্ম করতে হবে। কোন যোগ করতে হবে? না ভগবানের সাথে সমস্ত কর্ম যুক্ত করতে হবে, ভক্তি যোগ। এরকম নয় যোগ আমরা করি আসন প্রাণায়াম দেহের কিছু সুখ হবে কিন্তু ইন্দ্রিয় ভোগের প্রতি আসক্ত হবে। কিন্তু যোগ করার উদ্দেশ্য হচ্ছে ভগবানের সাথে যুক্ত হওয়া। আসন প্রাণায়াম করে মানুষ একটু নিরোগ হয়ে গেল আবার ইন্দ্রিয় ভোগ করে, এই জগতে তাকে আবার আসতে হবে। কেন রোগ হচ্ছে? কিছুটা নিরাময় হলো আবার রোগ আসবে। কিন্তু এই জন্ম মৃত্যু চক্র থেকে কি করে মুক্ত হবে সেটা জানে না। কিন্তু ভক্তি যোগ করুন। এখানে ভক্তি যোগ অনুশীলন ছিল নৃত্য যোগের মাধ্যমে বা নৃত্যের মাধ্যমে আসন প্রাণায়াম হয়ে যায়। আপনি নাচবেন যখন আপনার প্রাণায়াম হয়ে যাচ্ছে, নিশা ছাড়ছেন নিচ্ছেন, নাচার সময় হয়ে যায়। তার মানে কৃষ্ণকে কেন্দ্রবিন্দুতে রেখে যদি আপনি করবেন অটোমেটিকলি আপনাকে আলাদা সময় নষ্ট করতে হচ্ছে না। আপনার সময় নেই কিন্তু সন্ধ্যা সকালে আমরা যদি নৃত্য গীত করি, এই জন্য শাস্ত্রে মঙ্গলারতি করতে বলা হয়েছে। ভোরে মঙ্গলারতি, ভোরে মানে সূর্যোদয়ের ঠিক দেড় ঘন্টা থেকে উঠা ব্রহ্ম মুহূর্তে, আর স্নান করে পরিষ্কার বস্ত্র পরে মঙ্গলারতি করা, এটা বলে আমাদের মঙ্গল হবে। সেখানে কীর্তন করছেন, শ্বাস প্রশ্বাস হচ্ছে, হাততালি নাড়াচ্ছেন, নৃত্য করছেন, সন্ধ্যাবেলা নাচবেন, তো সেখানেও আপনার শরীরের আসন প্রাণায়াম সব হয়ে যাচ্ছে, যোগ হয়ে যাচ্ছে। কিন্তু এই নাচটা এই যোগটা কৃষ্ণ নামের সাথে যুক্ত হচ্ছে, ভগবানকে কেন্দ্র করে। আর এই কলিযুগের যুগধর্ম হচ্ছে ভগবানের নাম, কিন্তু অনেকে অন্য কিছু মন্ত্র করে না। কলিযুগের যুগধর্ম নাম সংকীর্তন। সেজন্য হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র জপ কীর্তন করবেন। এই জন্য মহাপ্রভু নিয়ে এসছেন, এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, হরি নাম মহামন্ত্র লও তুমি মাগি, এই মহামন্ত্র চেয়ে নাও। এই জন্য আমাদের ইস্কন ভক্তরা সারা বিশ্বে তারা হরিনাম প্রচার করে আর বলে আপনারা নামমালা নিয়ে জপ করুন, চেয়ে নিন, জীব জাগো, মহাপ্রভু বলছেন জাগো জাগো, কোথায় আমরা ঘুমিয়ে আছি? জাগে কোথা থেকে জাগতে হবে? না বিছানা থেকে, ঘুমিয়ে আছি বলে জাগতে বলা আছে। সেজন্য উপনিষদ বলে উতিষ্ঠত জাগ্রত, উঠো এবং জাগো। কেন জাগতে হবে, কেন উঠতে হবে? ঘুম থেকে, বিষয় শয্যা থেকে, মায়ার কুল থেকে, না জাগ্রত, উতিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান। বরান শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ বস্তুকে পাওয়ার জন্য। তাহলে আমরা এই বিষয় শয্যা মায়া পিসাচির কুল থেকে উঠতে হবে, জাগতে হবে, কি পাওয়ার জন্য? শ্রেষ্ঠ বস্তুকে পাওয়ার জন্য। এই জগতে শ্রেষ্ঠ বস্তু কি? স্ত্রী, পুত্রকন্যা, আত্মীয় স্বজন, টাকা পয়সা, ব্যবসা, চাকরি বা প্রধানমন্ত্রীর পদ, রাষ্ট্রপতির পদ, মুখ্যমন্ত্রীর পদ? না, এইগুলি শ্রেষ্ঠ বস্তু নয়। এগুলি আপনার পূর্বকর্ম অনুসারে আপনি পাবেন, আপনাকে চাইতে হবে না। পূর্বকর্ম অনুসারে যেমন দুঃখ চান না পান, ঠিক সেরকম আপনার মন্ত্রী পদ এগুলি প্রয়াস করতে হবে না, আপনি আপনার থেকেই পাবেন যদি আপনার পূর্বের কর্ম কাল অনুসারে সংগঠিত হবে। কিন্তু আমাদের একটি জিনিস প্রয়াস করতে হবে, সেটা আছে কৃষ্ণ ভক্তি। তো সেই কৃষ্ণ ভক্তির জন্য প্রয়াস করুন। সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পত্তি। এই জন্য বলা হলো উত্তিষ্ঠত জাগ্রত। এখন হয়তো ভোট এসছে, সবাই ঘুম থেকে জেগে বসছে, সবসময় জেগে আছে, কি জন্য না আমি প্রধানমন্ত্রী হব। এটা মূর্খ লোকদের চিন্তাধারা। যারা গাধা তারা এই চিন্তা করে, জেগে থাকে, সময় নষ্ট করে। কিন্তু ভগবত ভক্তি করুন, আপনার পূর্বের কর্ম অনুসারে আপনি পাবেন। আর যদি না থাকে, আপনি যত আশা করেন না কেন আপনি পাবেন না। তো সেজন্য জাগুন, উঠুন, মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ আমাদের প্রভু পিতা, যার অংশ আমরা। তিনি জানালেন তোমার নিত্য আনন্দ কিসে হবে, প্রধানমন্ত্রী পদ তো অনিত্য, তোমাকে কে খুন করে দিবে, শুট করে দিবে। কত প্রধানমন্ত্রীকে শুট করে দিয়েছে, বিপদ ডেকে আনছে। তার মানে নয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থাকবে না, থাকবে, কিন্তু এরকম মারামারি করে, এরকম ভুটাভুটি করে, যুদ্ধ করে, এটা হচ্ছে পাশবিক চিন্তাধারা। অনেক লোক একটা গ্রামে ভক্তরা প্রচার করতে যাচ্ছে, না না আমরা এসব ভগবান টগবান মানি না, আমরা রাজনীতি করি, হ্যাঁ সেখানে বন্ধ, হরিনাম করতে দিবে না। তো মূর্খ জানে না। তো সেজন্য আমি অনুরোধ করব, সুধীবৃন্দ যারা শুনতে পাচ্ছেন, যে চেষ্টা করুন প্রকৃত নিত্য সম্পত্তি, শ্রেষ্ঠ বস্তু ভগবানের নাম কি করে পাব, সাধু সঙ্গে গ্রহণ করব, সেটা কি করে প্রচার করব, জগতের লোক পায় না, তার জন্য সভা সমিতি করুন। প্রধানমন্ত্রী হওয়ার জন্য সভা সমিতি করতে হবে না, রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী হওয়ার জন্য। সেখানে সভা সমিতি করা মানে ওটা কাক কাকির সভা সমিতি, বানর বানরীর সভা সমিতি। কোথায় লোক হরিনাম না করে, ভগবানকে বাদ দিয়ে, যে ভগবান আলো বাতাস জল বৃষ্টি হাওয়া ইত্যাদি দেন, আমাদের কোনো কেউ দিতে পারবে না। তো সেটা আমরা জানি না। তো তার জন্য আমাদের প্রয়াস করতে হবে। বৃষ্টি কে দিবে, কোন রাষ্ট্রপতি, কোন প্রধানমন্ত্রী, কোন মুখ্যমন্ত্রী বৃষ্টি দিতে পারে, চাইলে দিতে পারবে, হাওয়া মাটি জল কেউ দিতে পারে না। তা আমরা মূর্খ সবাই সেই সব লোকেদের পিছনে সময় নষ্ট করছি, যেখানে আলো বাতাস না হলে আমরা জীবন ধারণ করতে পারবো না। সেজন্য সেই পরমেশ্বর ভগবানের ভক্তি করুন। তো সেজন্য সেরকম সভা করুন যেখানে নাম সংকীর্তন শ্রবণ করে মানুষ এই ভগবানের আশ্রয়ে যাবে, হ্যাঁ সেটাই করুন। তাতে টাকা অর্থ খরচ করুন, সে টাকা ভগবানের লক্ষ্মী ভগবানের সেবায় লাগান। এইভাবে তাহলে আপনার টাকা আর সদ ব্যয় হলো, নাহলে আপনার টাকা ভূতে খাবে। একদিন আপনাকে শাস্তি পেতে হবে লক্ষ্মীকে ভোগ করার মাধ্যমে। প্রসাদ রন্ধন করে, ভোগ রন্ধন করে, প্রসাদ নিবেদন করুন, ভগবানকে নিবেদন করে প্রসাদ বিতরণ করুন। অন্ন ছত্র করতে চাইছেন, কাউকে খাওয়াতে চাইছেন, রান্না করে, ভোগ নিবেদন করে, সেটি ভগবানের প্রসাদ বিতরণ করুন, তাহলে মঙ্গল হবে। তো এটি মানুষ জানে না। তো সেজন্য শ্রেষ্ঠ বস্তু প্রাপ্য বরান, শ্রেষ্ঠ বস্তু পাওয়ার জন্য উঠো এবং জাগো। তো সেই শ্রেষ্ঠ বস্তুটি স্বয়ং কৃষ্ণ এই কলিযুগে গৌরাঙ্গ রূপে নিয়ে এলেন। জীব জাগো, জীব জাগো, গোরা চান্দ বলে এনেছি ঔষধি মায়া, পিসাচির কুলে আমরা ঘুমিয়ে আছি, বিষয় সজ্জায় ঘুমিয়ে আছি, সেই মায়া থেকে মুক্ত করানোর জন্য ঔষধ নিয়ে এসেছেন, সেটি হচ্ছে হরিনাম, শ্রেষ্ঠ সম্পত্তি, তাকে চেয়ে নিতে বলছে। এক সময় শিবের এক ভক্ত কাশী বিশ্বনাথ শিব, তার একজন ভক্ত এই বর্ধমান জেলার মানকর, মানকরে একজন ব্রাহ্মণ কাশী বিশ্বনাথের সেবা করতেন 500 বছর আগে। তো উনি শিবকে খুব আরাধনা করে সন্তুষ্ট করেছিলেন, খুব দরিদ্র ছিল, তো শিব সন্তুষ্ট হয়েছেন। তখন বলছে আমাকে সর্বশ্রেষ্ঠ সম্পত্তি দান করুন, শিবকে বলেছে। তখন শিব বলছে বাবা আমি তোমাকে সর্বশ্রেষ্ঠ সম্পত্তি দিতে পারবো না, তুমি বৃন্দাবনে যাও, সনাতন গোস্বামীর কাছ থেকে সেটি চেয়ে নাও, তার কাছে আছে। তখন সেই দরিদ্র ব্রাহ্মণ কাশী থেকে বৃন্দাবনে গিয়েছে, আর সেখানে গিয়ে সনাতন গোস্বামীর অনুসন্ধান পেয়েছে, মদন মোহনের সেবা করছেন, হরিনাম জপ করছেন। তার কাছে গিয়ে প্রণাম করে বলেছে শিবজি আমাকে পাঠিয়েছেন আপনার কাছে, আপনার কাছে শ্রেষ্ঠ সম্পত্তি আছে, আমাকে দয়া করে একটু দিন। তখন সনাতন গোস্বাই বলে দেখো আমি মাধু করি করি খাই, আমি হাঁটু পর্যন্ত কাপড় পরে আছি, আমার কাছে শ্রেষ্ঠ সম্পত্তি আছে? বলে হ্যাঁ শিব বলেছেন। তখন সনাতন গোস্বাই চিন্তা করলেন এই ব্যক্তি শ্রেষ্ঠ সম্পত্তি কি মনে করছে, কি বুঝেছে। তখন তিনি চিন্তা করলেন ও আমার কাছে একটা স্পর্শ পাথর আছে, স্পর্শমণি, যে স্পর্শমণি লোহাকে টাচ করলে সোনা হয়ে যাবে, সনাতন গোস্বামীর কাছে ওটা ছিল। তখন উনি ভাবলেন এই ব্রাহ্মণ কি মনে করে। তখন বললেন যাও ওই যে দূরে দেখছো আবর্জনা উঁচু হয়ে ঢিপি রয়েছে, ওই ঢিপিটাকে সরিয়ে দেবে আবর্জনাগুলি, মাটি একটু খুঁড়বে আর তার নিচে একটা পাথর আছে স্পর্শমণি, ওটা নিয়ে যাও, লোহাকে টাচ করবে সব সোনা হয়ে যাবে। তখন ওই ব্রাহ্মণ চিন্তা করতে করতে যাচ্ছে আরে এই গোসাই এত বড় জিনিস ওই আবর্জনায় ফেলে রেখেছে, এটা কি সত্যিকারের শ্রেষ্ঠ জিনিস? তার মানে নিশ্চয়ই এর থেকে আরো কোনো শ্রেষ্ঠ জিনিস আছে যে কি এইরকম জিনিসকে আবর্জনায় রেখে দিয়েছে। তো এরকম ভাবতে ভাবতে যাচ্ছে, এই শিবের কৃপা। শিবজি, শিব শব্দের অর্থ হচ্ছে মঙ্গলময়, তিনি বৈষ্ণবানাং যথাসম্ভু। তো সেই সাধু সেই ব্রাহ্মণকে তার মনের মধ্যে এরকম কৃপা করছেন। তখন সে চিন্তা করে দেখল সেখানে গিয়ে খুঁড়ে দেখছে সত্যিকার একটা স্পর্শ পাথর, স্পর্শমণি, লোহাকে টাচ করছে সোনা হয়ে গেছে। তখন চিন্তা করলো এই গোসাইয়ের কাছে এর থেকে নিশ্চয় আরো মূল্যবান সম্পত্তি আছে, যে এত মূল্যবান জিনিসকে আবর্জনায় ফেলে রাখতে পারে তাহলে এর কাছে এর থেকে মূল্যবান জিনিস আছে যে আমাকে দিচ্ছে না, লুকিয়ে গোপনে সিন্ধুকের মধ্যে রেখে দিয়েছে। এরকম ভাবতে ভাবতে এসেছে গোসাই আপনি আমাকে ঠকাচ্ছেন। কি ঠকাচ্ছে? না এইরকম মূল্যবান জিনিস যদি আপনি বাহিরে ফেলে রাখতে পারেন তো আমার মনে হয় না এইটা সব থেকে মূল্যবান, এর থেকে আরো মূল্যবান সম্পত্তি আপনার কাছে আছে, আপনি লুকিয়ে দিয়ে রেখেছেন, আপনি দিচ্ছেন না আমাকে, আমার ওইটা চাই। ও তুমি ওটা চাও? আচ্ছা হ্যাঁ, তাহলে এটা চাইলে ওটা ফেলতে হবে, ওই স্পর্শমণিকে ফেলতে হবে, দুটি একসাথে পাবে না। মহাপ্রভু পার্শ্ব জগদানন্দ পণ্ডিত তিনি বললেন যে দুই কভু না রয়ে একঠায়, হয় লোক ভজ নাই গোড়া ভজ। তো এই মহর স্পর্শমণি নিতে গেলে ওটা নাও, কিন্তু এই উন্নত মণি পাবে না, তুমি যেটা চাইছো ভাবছো আরো উন্নত আমার কাছে আছে। তখন সেই ব্রাহ্মণ জলে ছুড়ে ফেলে দিল, আপনারা ফেলবেন? কয়জন ফেলে দিবেন? কেউ ফেলবে না, লোহাকে টাচ করলে সোনা হবে কে আছে এখানে ফেলবে, হাত তুলুন দেখি কেউ ফেলবে না। কিন্তু সেই ব্রাহ্মণ ফেলে দিল সনাতন গোস্বামীর কথায়। তারপরে যমুনায় স্নান করে নূতন বস্ত্র পরে এলো আর রাধা মদন মোহনের সামনে বসলো। সনাতন গোস্বামী তাকে কি দিলেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, ইতি ষোড়শক নাম নাম। এই ষোল নাম বত্রিশ অক্ষর, এই যে হরি নাম, যে বৈষ্ণব সে জপ করে মুখে কীর্তন করে, সেই যে আমার হরিনাম অভিন্ন রাধা কৃষ্ণ তার পাদপদ্ম তাদের নিবাস স্থল সেই গোলক বৃন্দাবন ধাম ফিরে যেতে পারবে। নাম চিন্তামণি সেটা ছিল স্পর্শমণি, স্পর্শ করলে ছুইলে সোনা হয়ে যাবে লোহা, আর আমি এখন তোমাকে যা দিচ্ছি এ হচ্ছে নাম চিন্তামণি। এই ভগবানের নাম চিন্তা করলেই চিন্তামণি সব পাবে। হ্যাঁ, তো সেজন্য এই নাম চিন্তামণি স্বয়ং কৃষ্ণ নাম হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ, কৃষ্ণ পাদ পদ্ম ধাম বৃন্দাবন ধামে চলে যাবে, যাকে পেলে সব পাওয়া হয়ে যাবে, আর কোনো কিছুর চিন্তা থাকবে না। একটা চাকর ছিল, রাজার চাকর, সে রাজা ছিল খুব দানী, বারবার দান করে, সবাইকে দান করে, পূর্ণিমায় পূর্ণিমায় দান করে, তো মন্ত্রীরা পর্যন্ত দান গ্রহণ করে। তো একদিন মন্ত্রীরা চাকরকে বলেছে যে তুমি কোনো কিছু রাজা থেকে চাইছো না কেন, রাজা দান করছেন, যে আমার কিছু লাগবে না, না আজ পূর্ণিমায় তোমাকে নিতে হবে। তো সবাই চাকরকে ধরে নিয়ে গেছে রাজার কাছে, আপনার চাকরকে কেন কিছু দেন না, বলে চাকর তো কিছু চায় না, আমি কেন দিব? তখন রাজা বলছেন চাকরকে, তুমি আজ যা চাইবে আমি সেটাই দিব। তখন চাকর বলে, আমার কিছু চাওয়ার নেই, তো আপনি যেহেতু জোর করছেন, তো আজ বা একদিন, কোনো একদিন আপনি আমার বাড়িতে আসুন একদিন মাত্র, আর রাত্রে থাকবেন। তখন রাজা মন্ত্রীকে জিজ্ঞাসা করছেন, আমার চাকর বাড়িতে থাকার মতো জায়গা আছে নাকি? আমার রানীরা যাবে, তোমরা যাবে, মন্ত্রিমণ্ডল যাবে, কত কিছু যাবে, সেখানে জায়গা ঘর বাড়ি আছে? বলছে, না না কিছু নাই, ও তো জঙ্গলে থাকে, যাও সেখানে প্যালেস বানাও, পুকুর বানাও, গোশালা করো, এসি লাগাও, বাথরুম করো, কত কিছু করো, রাস্তাঘাট বানাও, তো অনেক কিছু হয়ে গেল। তো রাজা গেলেন, একদিন থাকলেন, তারপরের দিন চলে এলেন। তো এই এসি, পুকুর, গোশালা, কিচেন, প্যালেস, যা কিছু কার হয়ে গেল? চাকরের হয়ে গেল। আর মন্ত্রীরা, অন্যান্য লোকেরা কেউ দান চাইত, বস্ত্র নেই বস্ত্র দিন, রাজা বস্ত্র দিত। কেউ বলতো টাকা নেই টাকা চাইত, কেউ রাস্তা পাইতো, কেউ ইলেকট্রিক লাইন চাইত, কেউ ঔষধ চাইত, কিন্তু রাজাকে চাওয়ার মাধ্যমে সব কিছু পেয়ে গেল। ঠিক সেইরকম পরমেশ্বর ভগবান কৃষ্ণ জগন্নাথ, তিনি হচ্ছেন এই জগতের রাজা। তার সেবক হতে পারলে, আসলে আমরা তার সেবক, কিন্তু আমরা নিজেরা রাজা সাজিয়ে গেছি বলেই কপালে আমাদের দুঃখ। আমি অনুরোধ করব, সেই রাজা পরমেশ্বর ভগবান জগন্নাথের চাকর হউন, তাহলে আপনার কোনো কিছু অসুবিধা থাকবে না। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বংশকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। কোন প্রশ্ন আছে আলোচ্য বিষয়ের মধ্যে? তো আমি ধন্যবাদ জানাব এই নামট ভক্ত, যারা স্থানীয় ভক্ত আয়োজন করলেন, সকলকে অসংখ্য ধন্যবাদ এবং সাদর আমন্ত্রণ মায়াপুরে আসার জন্য। সবাই বসুন, এখনো নৃত্য রয়েছে, নাটক রয়েছে এবং প্রসাদ রয়েছে, কেউ চলে যাবেন না। হরে কৃষ্ণ, ধন্যবাদ।
হরে কৃষ্ণ, তো অসংখ্য ধন্যবাদ। ভক্তিবিলাস গৌরচন্দ্র স্বামী মহারাজকে খুব সুন্দরভাবে ভাগবত কথা পরিবেশন করলেন, আশা করি সবাই উপলব্ধি।